ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট,
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনকে গণহত্যা বলে বর্ণনা করেছেন,
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো বটেই, একই সঙ্গে যারা জঙ্গিদের মদত, আশ্রয়, প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য দেয় তাদের বিরুদ্ধে সুদৃঢ় ব্যবস্থা নিতে হবে।
ঢাকা থেকে জহুরুল আলম,
ঢাকার মহাখালী এলাকায় পড়াইল বস্তিতে রোববার অপরাহ্নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে কয়েকশো ঘর এবং গৃহহীন হয়েছেন সহস্রাধিক মানুষ।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। আজ রবিবার অস্ট্রিয়ায় নির্বাচন হচ্ছে এবং অনুমান করা হচ্ছে যে নরবার্ট হোফেরেই জয়ী হবেন। জনমত সমীক্ষায় তিনি এগিয়ে আছেন। তিনি নির্বাচিত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়ায় তিনি প্রথম অতি ডানপন্থী প্রেসিডেন্ট হবেন। ভোটাররা মূলত প্রতিষ্ঠান বিরোধী মনোভাব, অভিবাসন কেন্দ্রিক ইস্যু, শরণার্থী ও অভিবাসী প্রত্যাশীরা যে আর্থিক চাপ সৃষ্টি করছে এবং ইউরোপে গত বছর যেসব সন্ত্রাসী আক্রমণ হয় ইত্যাদি কারণে হোফেরকে ভোট দেবেন বলে মনে করা হচ্ছে। আজকের এই নির্বাচন দ্বিতীয় দফা নির্বাচন, জুন মাসে প্রথম নির্বাচন হয় কিন্তু ভোটে কারচুপির কারণে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে দেয়া হয়েছিল। কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ট্রোর দেহাবশেষ সমাধিস্থ করা হয় স্যান্টিয়াগোতে সান্টা ইফিজিনা সমাধিক্ষেত্রে। শেষ মুহূর্তে এই তথ্য প্রকাশ করা হয় যে একান্ত এক অনুষ্ঠানে তাকে সমাধিস্থ করা হবে। সারা বিশ্বের সাংবাদিক যারা কিউবায় উপস্থিত তাদের সেই অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি। এর আগে ক্যাস্ট্রোর দেহভস্ম সহ শবাধার চার দিন ধরে ওই দ্বীপরাষ্ট্রের সর্বত্র নিয়ে যাওয়া হয়। নদিন ধরে কিউবায় জাতীয় শোক দিবস পালন করা হয়। বহু কিউবান ক্যাস্ট্রোকে দরিদ্রদের রক্ষক হিসেবে দেখতেন, ওদিকে অন্যান্যরা ক্যাস্ট্রোর কঠিন সমালোচনা করতেন যে তিনি দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছেন এবং মানবাধিকার লঙ্ঘন করেন। বহু বছর অসুস্থ থাকার পর 25 নভেম্বর 90 বছর বয়সে ক্যাস্ট্রো মারা যান। গ্রিন পার্টির সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টাইন সাম্প্রতিক নির্বাচনে পেনসিলভেনিয়া রাজ্যের ভোট পুনর্গণনার প্রচেষ্টায় এখন কেন্দ্রীয় আদালতের শরণাপন্ন হন। নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জয়ী হবেন বলে ব্যাপকভাবে মনে করা হয়েছিল কিন্তু তিনি ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। স্টাইন তার ওই প্রচেষ্টা বন্ধ করেন যখন রাজ্যের আদালতের বিচারক তাকে বন্ড বা প্রতিশ্রুতিপত্রের জন্য $10 লক্ষ জমা দেওয়ার নির্দেশ দেন। স্টাইনের প্রধান আইনজীবী জোনাথন অ্যাবারি এক বিবৃতিতে বলেন রাজ্যের আদালত ব্যবস্থা এই সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুত নয়, আমাদের এখন কেন্দ্রীয় আদালতে যেতে হচ্ছে। স্টাইন সোমবার কেন্দ্রীয় আদালতে তার আবেদন জানাবেন বলে অনুমান করা হচ্ছে। মিশিগান ও উইসকনসিন রাজ্যেও ভোট পুনর্গণনার প্রচেষ্টা চালিয়েছেন তিনি। খবরের পর অনুষ্ঠানে সম্পর্কে আরও বিস্তারিত রিপোর্ট শুনবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনকে গণহত্যা বলে বর্ণনা করেছেন, জানাচ্ছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনকে গণহত্যা বলে বর্ণনা করেছেন, বলেছেন বিশ্ব বসে বসে এই গণহত্যা দেখতে পারে না। মিয়ানমার নেত্রী অং সান সু চির কড়া সমালোচনা করে নাজিব বলেন আপনি না শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা কি শান্তির নমুনা? তিনি বলেন যথেষ্ট হয়েছে, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার জনতার এক র্যালিতে নাজিব রাজাক আবেগ তাড়িত কণ্ঠে প্রশ্ন রাখেন জাতিসংঘ ওআইসি কি করছে, দয়া করে কিছু একটা করুন, এভাবে চুপ করে বসে থাকবেন না। ওদিকে মংডুতে দুদিন অবস্থানের পর বিদেশি কূটনীতিকরা মানবাধিকার লঙ্ঘনে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। তারা সংবাদ মাধ্যমকে জানান রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করতে সম্মত হয়েছে মিয়ানমার। মিয়ানমারে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনাটা লক ডেসালিয়ান বলেছেন 9ই অক্টোবরের পর বাস্তুচ্যুত হয়ে পড়া 15,000 মানুষকে মানবিক সাহায্য দেওয়া হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
হার্ট অফ এশিয়া সম্মেলনে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ফের নাম না করে পাকিস্তানের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো বটে, একই সঙ্গে যারা জঙ্গিদের মদত, আশ্রয়, প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য দেয় তাদের বিরুদ্ধেও সুদৃঢ় ব্যবস্থা নিতে হবে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
হার্ট অফ এশিয়া সম্মেলনে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ফের নাম না করে পাকিস্তানের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো বটেই, একই সঙ্গে যারা জঙ্গিদের মদত, আশ্রয়, প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য দেয় তাদের বিরুদ্ধেও সুদৃঢ় ব্যবস্থা নিতে হবে। তিনি বলেছেন, এক্ষেত্রে নিরাপত্তা ও নিষ্ক্রিয়তা সন্ত্রাসবাদী ও তাদের প্রভুদের উৎসাহিত করে তুলবে। হার্ট অফ এশিয়া সম্মেলনের ষষ্ঠ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বারবারন্ত সমগ্র অঞ্চলের পক্ষেই বিপদ হয়ে উঠছে। নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ ও বাইরে থেকে অস্থিরতা বাড়ানোর চেষ্টা আফগানিস্তানের শান্তির স্থিতিশীলতা অগ্রগতির পক্ষে ভয়ঙ্কর বিপদ হয়ে উঠছে। এই সমস্যা অবসানের জন্য আফগানিস্তানের মধ্যে শান্তির পক্ষে সমর্থন যথেষ্ট নয়, এক্ষেত্রে যৌথভাবে সুদৃঢ় ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধেই নয়, যারা সন্ত্রাসবাদীদের মদত, আশ্রয়, প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য দেয় তাদের বিরুদ্ধেও সুদৃঢ় ব্যবস্থা নিতে হবে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে যৌথভাবে মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনের উদ্বোধন করে একথা তিনি বলেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চেয়েছে ফিলিপাইন সরকার। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অবশ্য তদন্ত প্রতিবেদন দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে বলেছেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অবশ্য তদন্ত প্রতিবেদন দেওয়ার বিষয়ে নাকচ করে দিয়ে বলেছেন, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। গত সপ্তাহে ফিলিপাইনে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ডেমিনগুইজের সাথে সাক্ষাৎ করলে তিনি অর্থ উদ্ধারে সহায়তা করার আশ্বাস দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের $8,10,00,000 সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ ফিলিপাইনের ডিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC চারটি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে চলে যায় সেদেশের ক্যাসিনোতে। এ অর্থের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের হাতে এসেছে $1,50,000,000। বাংলাদেশ অবশ্য বাকি $6,60,00,000 RCBC-র কাছে দাবি করে আসছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে রোববার অপরাহ্নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে কয়েকশো ঘর এবং গৃহহারা হয়েছেন সহস্রাধিক মানুষ। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
অগ্নি নির্বাপক বাহিনীর 14টি ইউনিট সন্ধ্যা নাগাদ আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া না গেলেও অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা সেখানে তল্লাশি চালাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ৯ মাস আগে গুলশান লেকের দুই তীরে 150 একর জমির উপর বিশাল এলাকা নিয়ে কয়েক লাখ লোকের এ বস্তিতে আগুন লাগলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কমিশনার মফিজুর রহমান জানিয়েছেন, রোববারের আগুনে 500 বেশি ঘরবাড়ি উড়েছে এবং গৃহহীন হয়েছেন সহস্রাধিক লোক।
ভারতে নোট বাতিলের জেরে প্রতিবেশী দেশ থেকে আসা বিদেশি নাগরিকরা খুবই বিপদে পড়েছেন। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
বাংলাদেশ থেকে আসা বহু মানুষ কলকাতায় আসেন, একদিকে এখানকার বেসরকারি হাসপাতালে চিকিৎসা এবং পাশাপাশি বেরিয়ে যাওয়ার লক্ষ্যে। একইভাবে চেন্নাইতে আসতে দেখা যায় আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের, প্রধানত পারস্য উপসাগরীয় দেশগুলির নাগরিকেরা। কিন্তু গত 8ই নভেম্বর ভারতে 500 ও 1,000 টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় এরা খুবই বিপদে পড়েছেন। অবস্থা এমনই, কলকাতার হাসপাতালগুলিতে বাংলাদেশি রোগীদের আগমন ইতিমধ্যেই অন্তত 15% কমে গিয়েছে। আগেকার মতো নগদ টাকায় আর বিল মেটানো সম্ভব হচ্ছে না। দেশ থেকে ব্যাংকের মাধ্যমে এখানকার ব্যাংকে টাকা পাঠানো কিংবা স্থানীয় আত্মীয় বন্ধুদের মাধ্যমে টাকা পয়সার ব্যবস্থা করতে হচ্ছে। একইভাবে ভাটা পড়েছে পর্যটন এবং হোটেল বুকিংয়েও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার সংঘাতে প্রায় ৫০ লক্ষ সিরিয়ান দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলো ইউরোপে পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে কারণ প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ তারা বজায় রাখতে চেয়েছে, বিমান আক্রমণ ও ব্যারেল বোমার হামলা তারা এড়াতে চেয়েছে এবং যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা লড়াই করতে চেয়েছে। বিদ্রোহী যোদ্ধা ও বিরোধী সক্রিয় কর্মীরা ও রাজনীতিকরা ভাবছেন তারা হয়তো আর দেশে ফিরে যেতে পারবেন না যতদিন আসাদ ক্ষমতায় থাকবেন। খবর শেষ হল।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার ব্যান্ডে ১৫৭৫ কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক আদালতের বিচারক ভোট পুনর্গণনার জন্য গ্রিন পার্টির নেত্রী জিল স্টাইনকে ১০ লক্ষ ডলারের জামানত দিতে বলেছে। পরে স্টাইন পেনসিলভেনিয়ার ভোট পুনর্গণনার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে ভয়েস অব আমেরিকার একটি রিপোর্ট থেকে শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রে গেল নির্বাচনেই যুক্তরাষ্ট্রের অন্যতম রাজনৈতিক দল গ্রিন পার্টির তরফের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন যিনি, নাম তার জিল স্টাইন। যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত এই নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জিতবেন বলে ব্যাপক বিস্তৃতভাবে অনুমিত হয়ে থাকলেও বাস্তবে সেটা ঘটেনি। জিতে গিয়েছেন কোটিপতি ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, হয়েছেন পরবর্তী প্রেসিডেন্ট পদে নির্বাচিত রূপে। তিনি জিতেছেন ইলেকটোরাল কলেজ ভোটে, যদিও পপুলার ভোট বা আমজনতার ভোট বেশি পেয়েছেন হিলারি তুলনামূলকভাবে ২০ লক্ষেরও বেশি সংখ্যায়। কিন্তু সংবিধানে বলাই রয়েছে ইলেকটোরাল ভোট যিনি ২৭০ বা তার বেশি পাবেন তিনি হবেন পরবর্তী প্রেসিডেন্ট। ওই গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টাইন আমজনতার পপুলার ভোট মাত্রই ১% পেলেও এখন তিনটি রাজ্যে ভোট পুনর্গণনার জন্য আবেদন জানিয়েছেন তিনি। রাজ্য তিনটি হল পেনসিলভেনিয়া, মিশিগান ও উইসকানসিন। বলছেন ভোটের ফলাফল পুনর্নির্ধারণ নয়, হিলারিকে মদত যোগানোর লক্ষ্য নয় মোটে, লক্ষ্য হল গণতন্ত্রের মূল্যবোধের সংরক্ষণ। স্টাইনের ওয়েবসাইটের এক বক্তব্যে বলা হয়েছে সে কথাই। স্টাইন তার এ লক্ষ্য সাধন উদ্দেশ্যে খরচ খরচা বাবদে প্রায় ৭০ লক্ষ ডলার চাঁদা সংগ্রহ করেছেন। তিনটি রাজ্যেই ভোট পুনর্গণনার জন্য জনমত সংগ্রহেরও প্রয়াস চালাচ্ছেন তিনি। পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত ট্রাম্পও স্টাইনের এ প্রয়াসকে ভাঁওতাবাজি আখ্যায়িত করে তার এ প্রয়াসকে ভণ্ডুল করবার জন্য আইনজীবী নিয়োগ করেছেন। ইতিমধ্যে পেনসিলভেনিয়ার এক আদালতের বিচারক এ পুনর্গণনার জন্য স্টাইনকে ১০ লক্ষ ডলারের জামানত দিতে বলেছেন এবং স্টাইন এখন কেন্দ্রীয় সরকারের আদালতের শরণাপন্ন হতে মনস্থ করেছেন বলে শোনা যাচ্ছে। যেমনটি কিনা আমরা আগেই উল্লেখ করেছি, যুক্তরাষ্ট্রের সংবিধান মোতাবেক যুক্তরাষ্ট্র কংগ্রেসের ২ কক্ষ, প্রতিনিধি পরিষদের ৪৩৫ সদস্য, সেনেট সভার ১০০ সেনেটর এবং কেন্দ্রীয় সরকারের অবস্থান যে ওয়াশিংটন ডিসিতে, সেই তার জন্য নির্ধারিত ৩ আসন, এই মোট ৫৩৮ আসনের সংখ্যাগরিষ্ঠ অংশ, অন্যূন ২৭০ বা তার বেশি ইলেকটোরাল ভোট যিনি পাবেন প্রেসিডেন্টের আসন তাঁরই প্রাপ্য। এটাই চলে আসছে সেই ১৮শতকে দ্বাদশ সংশোধনী পাশ হবার পর থেকেই। এতে কে পপুলার বা আম জনতার ভোট বেশি পেলেন সেটা নয়, বরং ইলেকটোরাল ভোটই প্রেসিডেন্ট পদ নির্ধারণী সংখ্যারূপে পরিগণিত হয়ে আসছে। স্টাইন মোট তিনটি রাজ্যের ভোট পুনর্গণনার জন্য বলেছেন, সে রাজ্য তিনটি হল পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকানসিন, এবং বলেছেন গণতন্ত্রের সুরক্ষাই এর লক্ষ্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন ২০২-619-3062।
সম্প্রতি আফ্রিকা মহাদেশে মানবিক কাজে ড্রোন বিমান ব্যবহার করা হচ্ছে, আর এই কাজটি করছে জিপলাইন নামের একটি কোম্পানি। ভয়েস অব আমেরিকার মার্টিন সেক্রেস্টের রিপোর্ট থেকে শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
বর্তমানে ড্রোন বিমান কেবলমাত্র সংঘাত বা যুদ্ধে ব্যবহার করা হয় না, মানবিক কারণেও ড্রোন ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা ত্বরান্বিত করার উদ্দেশ্যেই ড্রোন ব্যবহার করা হচ্ছে। তবে এই ড্রোন বিমানগুলো কিন্তু আকারে এত ছোট যে অনেক সময়ই বড়সড় খেলনা বলেও ভুল হতে পারে। সম্প্রতি আফ্রিকার রোয়ান্ডায় চিকিৎসা সরঞ্জাম আনা নেওয়ার জন্য ড্রোন বিমান ব্যবহার করা হচ্ছে। সারা বিশ্বে গর্ভবতী মা এবং প্রসবকালীন সময়ে নারীদের মৃত্যুর হার আফ্রিকা মহাদেশে সবচাইতে বেশি। আফ্রিকার অনেক দেশেই নারীরা প্রসবকালীন সময়ে রক্তের অভাবে অথবা অতিরিক্ত রক্তক্ষরণের কারণেও মারা যান। আবার অনেক সময় প্রয়োজনে রক্তও পাওয়া যায় না। এর প্রধান একটি কারণ হচ্ছে প্রত্যন্ত এলাকায় মানুষের দেহ থেকে রক্ত সংগ্রহ করা অথবা রক্ত দেওয়া বা রক্ত সংগ্রহ করে রাখার সুব্যবস্থা নেই, আর রক্ত ঠিকভাবে সংরক্ষিত করা না হলে তা সহজেই নষ্ট হয়ে যায়। জিপলাইন প্রকল্পের সিইও কেলো রেনোডো বললেন, ওইসব প্রত্যন্ত অঞ্চলে যেখানে রাস্তাঘাট ভালো নয় এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনেক সময় লাগে, সেই সব এলাকায় একমাত্র ড্রোনে করেই রক্তের ব্যাগ পাঠানো সম্ভব, আর সেটা খুব কম সময়ের মধ্যেই রোগীর কাছে পৌঁছে যায়। কেলো রেনোডো বললেন,
So this is a really urgent product. I mean, 80% is going toward people who moms
এগুলো জীবন রক্ষাকারী অতি জরুরি জিনিস। মা ও শিশু যাদের জীবন বিপন্ন তাদের বাঁচানোর জন্য এর 80% জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে। এই কাজটি করার জন্য যে ড্রোন ব্যবহার করা হয় তা আকারে অত্যন্ত ছোট, কেবলমাত্র জরুরি জিনিসপত্র ভরে দিয়ে বন্ধ করে তা উড়িয়ে দেওয়া হয়। ছোট্ট এই বিমান 150 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং প্রতি ঘণ্টায় 70 কিলোমিটার বেগে উঠতে সক্ষম, আর ওই ড্রোনে মাত্র 3টি করে রক্তের ব্যাগ পাঠানো সম্ভব। জিনিসপত্র নিয়ে ড্রোনগুলো নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর পর ছোট্ট প্যারাশুট দিয়ে তা নামিয়ে দেওয়া হয়। জিপলাইন কোম্পানির সিইও কেলো রেনোডো বললেন,
The vehicle has all the data it needs. The whole route is loaded into the vehicle. So it says, oh, I'm going to this specific hospital.
তিনি বললেন, বিমানটি কোন পথে যাবে, কোথায় যাবে, বিস্তারিত সব উপাত্ত ড্রোনেই দেওয়া থাকে, আর ড্রোনটি সোজা নির্দিষ্ট হাসপাতালে চলে যায়। জিপলাইন কোম্পানি 2017 সালে রোয়ান্ডায় তাদের দ্বিতীয় আরেকটি ঘাঁটি স্থাপন করবে, আর এভাবে তারা সারা দেশে জিপ ড্রোনের মাধ্যমে পরিষেবা দিতে সক্ষম হবে।
আধুনিক প্রযুক্তির সুবাদে নকল করার পদ্ধতিতে যুগান্তকারী পরিবর্তন এসেছে, ফলে নকল ধরাটা একটা চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপিত হচ্ছে। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার প্রতিবেদন থেকে পরিবেশন করছেন জয়তী দাশগুপ্ত।
পরীক্ষায় নকল করা কোনো নতুন ঘটনা নয়। যেটা নতুন তা হল নকল করার প্রবণতায় নতুন নতুন উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগ। হাতের তালুতে উত্তর লিখে নিয়ে যাওয়া অথবা কবজির মধ্যে কাগজ লুকিয়ে রাখা, এসব কায়দা অনেক পুরনো হয়ে গিয়েছে। এ সম্পর্কে প্রযুক্তি ও সামাজিক মিডিয়া বিশেষজ্ঞ নাইল নিকেল জানাচ্ছেন যে তিনি জানাচ্ছেন যে শুধুমাত্র সেলফোন বা ক্যালকুলেটর কি পরিমাণ তথ্য মজুদ করতে পারে তার সম্বন্ধে আমাদের বিশদ কোনো ধারণাই নেই। ধরা যাক গুগল গ্লাস বা স্মার্ট কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারটা, এগুলি কয়েক মুহূর্তের মধ্যে ভিডিও ছবি তৈরি করে, তা পাঠিয়ে দিতে পারে যে কোনো দূরবর্তী জায়গায়। স্মার্ট ওয়াচ দেখতে হাত ঘড়ির মতো, কিন্তু তা থেকেও যে কোনো প্রশ্নের উত্তর বার করা যেতে পারে অনায়াসে। এই বছরের শুরুর দিকে থাইল্যান্ডের শিক্ষার্থীরা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এই ধরনের কিছু পদ্ধতির আশ্রয় নিয়ে বিশ্বব্যাপী এক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আরও একটি উচ্চ প্রযুক্তি যেটা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল তা হল এক বিশেষ ধরনের ঘড়ি, যাতে আপাত দৃষ্টিতে কিছুই দেখা যায় না, কিন্তু এক বিশেষ ধরনের কাচের নিচে ফেললে তাতে অনেক কিছু দৃশ্যমান হয়। মিস্টার নিকেল আরও বলেন যে ধরা যাক ব্লুটুথ প্রযুক্তি, এতে এক ধরনের প্রচণ্ড উচ্চ কম্পনের রিংটোন উৎপাদন হয়, তা 30 থেকে 35 বছরের বেশি বয়স্ক মানুষের কাছে বোধগম্য হয় না। সুতরাং কম বয়স্ক ছাত্রছাত্রীরা এই প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নের উত্তর পেতে পারে যা অপেক্ষাকৃত বয়স্করা বুঝতেই পারে না। চ্যালেঞ্জ সাকসেস নামে একটি সংগঠন যারা শেখার সাথে সাথে ভালো ছাত্র হওয়ার, তার সহপ্রতিষ্ঠাতা এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ডেনিস পোপ জানিয়েছেন যে ছাত্রদের নকল করার প্রবণতা এক বৃহত্তর সমস্যার একটা অংশ মাত্র।
Would normally cheat. These are kids who are doing well in school and they are still cheating because they need to keep up their grades.
তিনি জানিয়েছেন যে এটা শুধুমাত্র সেই সব ছাত্রদের বিষয় না যারা স্বভাবগতভাবে পরীক্ষায় নকল করে। এমন অনেক ছাত্র আছে যাদের বিদ্যালয়ের ভালো ছাত্র হিসেবে ধরা যেতে পারে, পরীক্ষায় ভালো গ্রেড পেতেই হবে এই মানসিক চাপ থেকে নকল করা শুরু করে। এই আধুনিক নকল করার প্রবণতাকে রুখতে অনেক স্কুল, কলেজ, পরীক্ষা কেন্দ্রে যে কোনো ধরনের বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু ডেনিস পোপ জানাচ্ছেন যে আসল সমাধান লুকিয়ে আছে শিক্ষণ ও পঠন পাঠন পদ্ধতির আধুনিককরণের মধ্যে। নকল করার প্রবণতাকে আটকাতে তার পিছনে না দৌড়ে এর মুখোমুখি হওয়া দরকার। যেমন তিনি জানিয়েছেন শিক্ষার্থীদের যে ধরনের দৈনন্দিন কাজ বরাদ্দ করা তার এক পরিবর্তন দরকার, এমন এক পদ্ধতি চালু করা দরকার যাতে নকল করাটাই একটু অসাধ্য হয়ে পড়বে। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো হোম টাস্কের সর্বশেষ কাজটি জমা দেওয়ার সাথে সাথে সমস্ত খসড়া কাজগুলি জমা করা বাধ্যতামূলক করা দরকার। এর ফলে শিক্ষক বুঝতে পারবেন ওটা ছাত্রদের নিজস্ব কাজ নাকি অন্যের কাছ থেকে নকল করা এবং সঠিক মূল্যায়নেরও সুযোগ পাবেন। এর সাথে পরীক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন দরকার। হ্যাঁ বা না ধরনের প্রশ্নপত্রের চেয়ে খুব সুগঠিত ছোট উত্তর দেওয়ার প্রয়োজনটা অনেক বেশি, কারণ হ্যাঁ বা না উত্তরের ভিতর বোঝা যায় না উত্তরটি বন্ধু বা পরিচিতদের সাহায্য নিয়ে সমাধান করা হয়েছে কিনা। এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক, ছাত্রদের সঙ্গে খোলাখুলি আলোচনা করে এক সমাধানে পৌঁছানো সম্ভব। ডেনিস পোপ মনে করেন যে এই ধরনের পদ্ধতির সঙ্গে ছাত্রদের যুক্ত করে এক উচ্চ মানের শিক্ষণ পদ্ধতি চালু করা যেতে পারে যার সাহায্যে সামগ্রিকভাবে নকল করার প্রবণতা রুখে দেওয়া সম্ভব।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
আইসিল গোষ্ঠীর ভবিষ্যৎ সন্ত্রাসীদের প্রশিক্ষণ স্থলে তাদের পরাজয়ের কারণেই শুধু নয়, চিন্তাশীল মুসলমানদের সমন্বিত ডাকে আজ তা বাধাপ্রাপ্ত হচ্ছে। পররাষ্ট্র দফতরের উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড স্ট্যাঙ্গেল এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন তার কথায়, লড়াইয়ে আইসিলরা পরাজিত হচ্ছে। ইরাকে তাদের দখলিত 50% বেশি এবং সিরিয়ায় 20% বেশি এলাকা তারা হারিয়েছে। সিরিয়া ও ইরাকে বিদেশি যোদ্ধাদের আগমনের হার 70-80 এমনকি 90% হ্রাস পেয়েছে। তিনি বলেন, আইসিল গোষ্ঠীর ষড়যন্ত্রের মূল বাণী ছিল যে পশ্চিমের দেশগুলি যেন ইসলামের শত্রু এবং তাই প্রত্যেকটি মুসলমানের দায়িত্বই হচ্ছে পশ্চিমের বিরুদ্ধে লড়াই লিপ্ত হওয়া।
The best way for America to counter that message is to empower credible voices, mainstream Islamic voices who are saying that ISIL is not Islamic, that they're killing more Muslims than anyone else.
এই বার্তার মাধ্যমে আমেরিকার সর্বোত্তম জবাব দেয়া যাবে আস্থাশীল ও গুণী ইসলামী চিন্তাবিদদের মাধ্যমে যারা বলেছেন আইসিল ইসলাম ধর্ম মানে না, যে কোনো কারুর চাইতে তারাই বেশি মুসলমানদের হত্যা করেছে। শুধু তাই নয়, তারা সাধারণ নাগরিকদের, মহিলা ও শিশুদের হত্যা করেছে। তথাকথিত ক্যালিফেট বলে যারা বড়াই করে সেই ক্যালিফেট থেকে দলছুট পুরুষ ও মহিলারা বলেছেন ক্যালিফেটের সদস্যরা হত্যাকারী এবং তারা ইসলাম ধর্মের সত্যিকারে বিশ্বাসী নয়। পররাষ্ট্র দফতরের গ্লোবাল এঙ্গেজমেন্ট সেন্টার ইন্টারনেটে আইসিলদের বাণী ইসলামী গুণীজনদের নির্ভরযোগ্য ব্যাখ্যার মাধ্যমে আরও জোরদার করে তুলেছে। যেসব ব্যক্তিরা আইসিলদের বিরুদ্ধে বার্তা পাঠায় তাদের আরও ক্ষমতা দিতে এই সেন্টার অন্যান্য দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে। আইসিল বিরোধী যোগাযোগ ওয়ার্কিং গ্রুপে একই ধরনের কৌশল অবলম্বন করা হয়, যে দলে রয়েছে 28টি দেশ। বিদেশি রাষ্ট্রগুলি শুধুমাত্র এই গ্রুপের অংশীদার নয়।
Not only are we working with the other countries in the coalition, working with the Silicon Valley tech companies. They don't want to have their ecosphere polluted by this kind of awful, noxious content.
অন্যান্য কোয়ালিশন দেশের সঙ্গে আমরা শুধু সহযোগিতা করি না, আমরা সিলিকন ভ্যালির টেক কোম্পানিগুলির সঙ্গেও কাজ করে যাচ্ছি। ক্ষতিকর বিভ্রান্তিমূলক বার্তা দিয়ে তারা তাদের শ্বাসযোগ্য পরিবেশ দূষিত করতে চান না, তাই সেসব বার্তা তারা মুছে দিয়েছেন। যেহেতু সিলিকন ভ্যালির টেক কোম্পানিগুলো তাদের বার্তা মুছে দিচ্ছে, সেটাই তাদের বার্তা 50-60% কমে যাওয়ার অন্যতম কারণ। উপপররাষ্ট্রমন্ত্রী স্ট্যানজেল বলেন, তার কথায় আইজেলদের বার্তা মোকাবেলার কাজ পররাষ্ট্র দফতরে নয়, তার মোকাবেলা করবে সারা বিশ্ব। বিশ্বের 150 কোটি মুসলমান জনগোষ্ঠী, যার সিংহভাগ আইজেলদের কার্যকলাপ প্রত্যাখ্যান করেছে, এই লড়াইয়ে তারাই হবেন প্রকৃত অংশগ্রহণকারী।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
আজ রবিবার অস্ট্রিয়ার নির্বাচন হচ্ছে এবং অনুমান করা হচ্ছে যে নরবার্ট হোফেরেই জয়ী হবেন। জনমত সমীক্ষায় তিনি এগিয়ে আছেন। তিনি নির্বাচিত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়ায় তিনি প্রথম অতি ডানপন্থী প্রেসিডেন্ট হবেন। ভোটাররা মূলত প্রতিষ্ঠান বিরোধী মনোভাব, অভিবাসন কেন্দ্রিক ইস্যু, শরণার্থী ও অভিবাসী প্রত্যাশীরা যে আর্থিক চাপ সৃষ্টি করেছে এবং ইউরোপে গত বছর যেসব সন্ত্রাসী আক্রমণ হয় ইত্যাদি কারণে হোফেরকে ভোট দেবেন বলে অনুমান করা হচ্ছে। আজকের এই নির্বাচন দ্বিতীয় দফার নির্বাচন, জুন মাসে প্রথম নির্বাচন হয় কিন্তু ভোটে কারচুপির কারণে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে দেয়া হয়েছিল। কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ট্রোর দেহাবশেষ সমাধিস্থ করা হয় স্যান্টিয়াগোতে সান্টা ইফিজিনা সমাধিক্ষেত্রে। শেষ মুহূর্তে এই তথ্য প্রকাশ করা হয় যে একান্ত এক অনুষ্ঠানে তাকে সমাধিস্থ করা হবে। সারা বিশ্বের সাংবাদিক যারা কিউবায় উপস্থিত তাদের সেই অনুষ্ঠানে থাকতে দেয়া হয়নি। এর আগে ক্যাস্ট্রোর দেহভস্ম সহ শবাধার 4 দিন ধরে ওই দ্বীপরাষ্ট্রের সর্বত্র নিয়ে যাওয়া হয়। 9 দিন ধরে কিউবায় জাতীয় শোক দিবস পালন করা হয়। গ্রিন পার্টির সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টাইন সাম্প্রতিক নির্বাচনে পেনসিলভেনিয়া রাজ্যের ভোট পুনর্গণনার প্রচেষ্টায় এখন কেন্দ্রীয় আদালতে শরণাপন্ন হন। নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জয়ী হবেন বলে ব্যাপকভাবে মনে করা হয়েছিল, কিন্তু তিনি ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। স্টাইন তার ওই প্রচেষ্টা বন্ধ করেন যখন রাজ্যের আদালতের বিচারক তাকে বন বা প্রতিশ্রুতিপত্রের জন্য $10,00,000 জমা দেওয়ার নির্দেশ দেন। স্টাইনের প্রধান আইনজীবী জোনাথন আবাডি এক বিবৃতিতে বলেন, রাজ্যের আদালত ব্যবস্থা এই সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুত নয়। স্টাইন সোমবার কেন্দ্রীয় আদালতে তার আবেদন জানাবেন বলে অনুমান করা হচ্ছে। উত্তর ভারতে ঘন কুয়াশা বিপর্যস্ত করে তুলেছে রেল চলাচল। প্রতি বছরই শীতকালে গোটা উত্তর ভারত কুয়াশার জন্য মোটা কম্বলে মুড়ে যায়। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
এবার দিল্লি থেকে হাওড়া কিংবা শিয়ালদাগামী রাজধানী এক্সপ্রেসও 17 ঘন্টার জায়গায় পৌঁছচ্ছে আরো 23 বা 24 ঘন্টা বিলম্বে। দেরির রেকর্ড করল হিমগিরি এক্সপ্রেস, এটির পথে দেরি হল 28 ঘন্টা। এর ফলে ট্রেন ছাড়া আর পৌঁছানোর পূর্ব নির্ধারিত সময়সূচি আর কাজ করছে না। অনেক ক্ষেত্রেই বহু ট্রেন বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষ বাতিল করে দিচ্ছেন। ট্রেন চালকরা বলছেন দৃশ্যমানতা এমনই কম যে কয়েক গজ দূরেও লাইনে তারা কিছু দেখতে পাচ্ছেন না। শীতের সময় অন্যান্য বছরও ঘন কুয়াশার দরুন উত্তর ভারতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে, কিন্তু এবার যেন সমস্যাটা আরো তীব্র। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার সংঘাতে প্রায় 50 লক্ষ সিরিয়ান দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলো ইউরোপে পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে কারণ প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ তারা বজায় রাখতে চেয়েছে, বিমান আক্রমণ ও ব্যারেল বোমার হামলা তারা এড়াতে চেয়েছে এবং যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা লড়াই করতে চেয়েছে। ইন্দোনেশিয়ার রাজধানীতে হাজার হাজার মানুষ এক সমাবেশে যোগ দেন। সমাবেশের মূল বিষয় ছিল একতা ও সহিষ্ণুতা। এই শান্তি সম্মেলন হওয়ার আগে সেখানে দুটি বিশাল প্রতিবাদ সমাবেশ করে রক্ষণশীল মুসলমানরা। রক্ষণশীল মুসলমানরা 50 বছরে প্রথম খ্রিস্টান গভর্নরকে সরানোর দাবি জানিয়েছিলেন।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ভূমিকায় ছিলেন মার্টিন কার্সিয়াস। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আহসানুল হক।
This program has come to you from the Voice of America, Washington.